সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সরাসরি আলোচনার অনুষ্ঠান আলাপনে। আজ আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন। গতকাল তিনি পৌঁছেছেন ভারত গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানিয়েছেন, সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আমাদের জনপ্রিয় সাংবাদিক নঈম নিজাম লাইনে আছেন, তার কাছ থেকে আমরা ভারতে প্রধানমন্ত্রীর সফরসূচি এবং বাংলাদেশীদের প্রত্যাশা সম্পর্কে জানব। নঈম নিজাম, আপনাকে আমাদের আলাপন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ। একটু সংশোধন করে দিচ্ছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে এখন দিল্লি আসিনি, অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ভারতীয় হাই কমিশন এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেখানে একটি তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য।
অসংখ্য ধন্যবাদ কারেকশন করার জন্য, আমি ভুল করেছি। আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন প্রফেসর পবিত্র সরকার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। আমরা চেষ্টা করছি, তাকে এখনো লাইনে পাইনি। সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যে কথাটি উঠেছে, নঈম নিজাম আপনাকে আমি কি একটু অনুরোধ করব, এই বিষয়টি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া বলতে কি? এমনিতে তো বাংলাদেশ ভারতের সম্পর্ক আমাদের জানা মতে সবচেয়ে গভীর, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, এর চেয়ে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কি আছে?
দেখুন, আমি মনে করি যে বাংলাদেশ ভারতের একটি পরীক্ষিত বন্ধু 1971 সাল থেকে, এবং সেই যে আমাদের যাত্রা শুরু হলো, এই পর্যন্ত নানা টানাপোড়েন ছিল, নানা রকম সংকট ছিল, সমস্যা ছিল, তারপরে এই সম্পর্ক অব্যাহত রয়েছে। আজকে যে বিষয়টি খুব স্পষ্ট করে আমরা প্রথম দিনে দেখলাম, নরেন্দ্র মোদি ভারতের যিনি প্রাইম মিনিস্টার, তার বিমানবন্দরে গিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে অভ্যর্থনা জানানোর কথা ছিল না, এবং সেখানে একজন মিনিস্টার ইন ওয়েটিং থাকেন, তিনি যাওয়ার কথা ছিল। তারপরে নরেন্দ্র মোদী তিনি নিজেই গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান এবং লালগালিতে সংবর্ধনায় তিনি অংশগ্রহণ করেন। এটি আমাদের জন্য একটা পজিটিভ ইঙ্গিত। দ্বিতীয়ত হলো, আগামীকাল আমরা যখন দেখবো নরেন্দ্র মোদী মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া দুপুরে যে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে, সেখানে বাংলাদেশ সীমান্তের অন্য কোন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নেই, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে ছাড়া। সিনিয়র কিছু মন্ত্রী থাকবেন, আমার গত কয়েকদিন সিনিয়র অনেক মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, এখানকার রেল মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, আমাদের এম জে আকবর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে যেটি মনে হলো যে এই বৈঠকের মধ্যে বিশেষ গুরুত্ব অর্থপূর্ণ এই কারণেই, যেহেতু বাংলাদেশ সীমান্তের সমস্ত এলাকাগুলো একমাত্র মমতা ব্যানার্জি আমন্ত্রিত, সেখানে নিশ্চয়ই তিস্তা নিয়ে কথা হবে, এবং নৈশভোজে যিনি ভারতের মাননীয় রাষ্ট্রপতি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, সেখানে নরেন্দ্র মোদী এবং মমতা দুজনে থাকবেন। তাদের এই যে একটা অবস্থানটুকু যেখানে আমরা আশা প্রকাশ করেছিলাম যে তিস্তাকে ঘিরে অনেকগুলো যদিও এগ্রিমেন্ট বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, তার মধ্যে মানুষের আগ্রহ দুটি বিষয়ের মধ্যে, একটি হলো তিস্তা। তিস্তার জায়গাটুকু আমাকে বরফ বলতে পারে, কারণ এখন ট্রাম্প কার্ড মমতার হাতে, আর মমতাকে ঘিরে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী দুজনে গুরুত্ব দিচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন, এবং আমরা গতকালকে দেখেছিলাম যেখানে মমতার স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে অনেকগুলো বিষয় ডিসকাশন করেছেন। এই ইঙ্গিতগুলো আমাদের কাছে এক ধরনের পজিটিভ ইঙ্গিত বহন করে। আমার কাছে মনে হয় এই সম্পর্কটা এবার দুই কারণে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। প্রথমত 2019 সালের জানুয়ারি অথবা 2018 সালের ডিসেম্বরে বাংলাদেশে একটি ইলেকশন অনুষ্ঠিত হবে।
আপনি যেটি বলছিলেন যে এই সফরের যে প্রায় 3 ডজন চুক্তির কথা বোধহয় হওয়ার কথা, 25টি সমঝোতা চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে, তারপরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বড় একটি সমঝোতার বিষয় রয়েছে। তো আমি অধ্যাপক পবিত্র সরকার আপনাকে একটু আলোচনার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, যে বিষয়গুলো নিয়ে মূল আলোচিত হবে, নঈম নিজাম খুব সংক্ষেপে বললেন, আপনি কি বলবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি, পানি চুক্তি এবং?
আমাদের মতে, সাধারণ নাগরিকদের মতে, তিস্তা পানি চুক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের পক্ষে। আমরা আশা করতে চাই যে ঠিক এই সফরে যদি চুক্তিটি একেবারে বলবৎ নাও হয়, ভবিষ্যতে এই চুক্তির দিকে দুই দেশই খানিকটা এগিয়ে যাবে। অবশ্যই যে সমস্যাটা আছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কতটা আগ্রহী হবে, আমার ধারণা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা আছে, কিন্তু কেন আমি জানি না। ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছেন না, তার মনটা বোঝবার চেষ্টা করছেন না, তাকে কোনোভাবে বোঝাবার চেষ্টা করছেন না যে দু দেশের পক্ষে এই চুক্তিটি খুব মঙ্গলজনক এবং ভারত বা পশ্চিমবঙ্গের পক্ষে কোনোভাবেই ক্ষতিকারক নয়। যারা নদী বিশেষজ্ঞ তারা বলেছেন যে তিস্তা বাঁচবে যদি তিস্তার জল বাংলাদেশকে খানিকটা দেওয়া যায়। ফলে এই এই প্রক্রিয়াগুলো কেন শুরু হচ্ছে না, এইটা আমাদের কাছে একটা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ করে এই বিষয়ে তিস্তা চুক্তির ব্যাপারে কেন প্রধানমন্ত্রী একান্তে কথা বলছেন না, কেন সরকার এবং সরকারি স্তরে কেন কথা হচ্ছে না। পশ্চিমবাংলা শেখ হাসিনার প্রতি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, আমি জানি শেখ হাসিনাও পশ্চিমবাংলার মানুষের প্রতি যথেষ্ট সদিচ্ছা এবং বন্ধুত্ব পোষণ করেন, যেমন ভারতের প্রতি বন্ধুত্ব পোষণ করেন। দুই দেশের বন্ধুত্ব এই উপমহাদেশের শান্তি এবং সমৃদ্ধির জন্য দরকার, দুই দেশে উন্নত হবে। এর আগে কিছু কিছু চুক্তি হয়েছে, যেমন পদ্মা জলের চুক্তি হয়েছে, চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার চুক্তি হয়েছে, এগুলি সবই দু দেশের পক্ষে অত্যন্ত উপকারী হয়েছে।
আচ্ছা, এই মুহূর্তে এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে যোগ দিয়েছেন ভারত থেকে, আমরা কি তার প্রশ্নটি শুনে আলোচনায় আসতে পারি? জি হ্যালো।
হ্যালো,
জি বলুন, আপনার পরিচয়টি দিয়ে আপনি মন্তব্য বা প্রশ্ন করুন।
বলছি মোহাম্মদ মিফতাহউদ্দিন, লোহাপুর নলহাটি বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
আজকের এই আলোচ্য বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে যতগুলি চুক্তি স্বাক্ষরিত হবে বা হওয়ার কথা রয়েছে তার মধ্যে কিন্তু তিস্তা চুক্তি সবার নজরে,
সেটি আলোচনা হচ্ছে,
যেটা অনেক পুরনো এবং বহু আলোচিত একটি বিষয়। তো আমার প্রশ্ন হচ্ছে তিস্তা চুক্তি ভেস্তে গেলে দুই দেশের মধ্যে সম্পর্কের ওপর কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো প্রতিরক্ষা ক্ষেত্রে কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো বিডিআর এবং বিএসএফ এর মধ্যে দুই দেশের গোলাগুলিতে দুই দেশেরই জনগণ মানে অনেক মারা যায়, এই বিষয়টি প্রাধান্য পাবে কিনা মাননীয় প্যানেলের কাছে জানতে চাই। থ্যাংক ইউ।
জি ধন্যবাদ মিস বাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর সরকার, আপনি কি যে কথা বলছিলেন সেটি? জি,
যে তবে একেবারে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মিলিত ভাবে তিস্তা চুক্তির ব্যাপারে আলোচনা করে ধাপে ধাপে অগ্রসর হওয়া দরকার, যাতে দুই দেশেরই মানুষ বুঝতে পারে যে না, এই চুক্তিটা হতে যাচ্ছে এবং এই চুক্তিটা দুই দেশের পক্ষেই মঙ্গলজনক। এই এই এইটাই আমার সাধারণ বক্তব্য।
জি জি, অসংখ্য ধন্যবাদ। নাঈম নিজাম, আমি কি আপনাকে এই যে ভদ্রলোক প্রশ্ন করলেন বিডিআর বিএসএফ প্রসঙ্গ, যে গোলাগুলির আজকে সিকিউরিটি চুক্তি যেগুলো হবে তার ভিতর কি এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে আসার সম্ভাবনা রয়েছে, আপনি বুঝতে পারছেন কিছু এই আলোচনা?
এইবার তো এই বিষয়টি বিডিআর বিএসএফ বিষয়গুলো ল্যান্ড বাউন্ডারি সমস্যা তো এর আগে সমাধান হয়েছিল, ল্যান্ড বাউন্ডারি রিলেটেড বিষয়বস্তু ওইভাবে কিন্তু নেই, কিন্তু মূল বিষয়টা তিস্তার বিষয়টি তিনি যেটি বললেন, আমরা সবসময় প্রতিবেশী দেশ হিসেবে আশাবাদটুকুই রাখতে চাই, কারণ আমি তো আমার বন্ধু পরিবর্তন করতে পারবো, প্রতিবেশী তো আর পরিবর্তন করতে পারবো না, সুতরাং একটা সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই তিস্তা চুক্তি অপরিহার্য দুটি দেশের জন্যই। বিশেষ করে আমরা এবারও আশাবাদ রাখতে চাই এই কারণে, মমতা প্রথমত বলেছিলেন তিনি দিল্লি যাবেন না, মমতা যেহেতু দিল্লি গেলেন কাল তিনি যোগ দিবেন দুটি বৈঠকে, বিশেষ করে মধ্যাহ্ন ভোজন বলবো আবার বলতে পারি, সেখানে শেখ হাসিনার সঙ্গে তার আলাদা করে কথা বলার সুযোগ থাকছে। মমতার পক্ষ থেকে এর মধ্যে কেন্দ্রীয় সরকারকে তিস্তা চুক্তির বিষয় সংকট সমস্যা সবকিছু তুলে ধরা হলো গতকাল। সেক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় বাংলাদেশের এবং ভারতের দুটি দেশের নাগরিকদের জন্য একটি পজিটিভ ধারা তৈরি হতে পারে এবারে এই চুক্তি সম্পন্নের মধ্য দিয়ে, কারণ একটা তো সবাই চমকের একটা আশা থাকে আমাদের যে দুই দেশের প্রাইম মিনিস্টার যখন বসবেন, রাষ্ট্রপতি যখন সবাইকে নিয়ে বসবেন, তাহলে সেক্ষেত্রে চমক কি থাকবে বাংলাদেশের মানুষের জন্য? আমার কাছে মনে হয় এই চমকটা এবার হতে পারে, আমরা এখন আশার আলো রাখতে চাই। এবং আরেকটা বিষয় যেটি আমার কাছে মনে হয়, দ্বিপাক্ষিক সংকট গুলো আমাদের অনেকদিন থেকে বিদ্যমান, তার মধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে ল্যান্ড বাউন্ডারি এবং মেরিটাইম দিয়ে আমাদের প্রবলেম গুলো, সীমানা চিহ্নিতকরণের বিষয়গুলো ছিল, সেগুলো আমরা সমাধান অনেকটা করতে পেরেছি, এটা একটা বড় সাফল্য বলা যেতে পারে। আর যে বিষয়গুলো ধরেন, এর মধ্যে বিডিআরবিএসএফ এর সংঘর্ষে একটা বড় জায়গা ছিল, সেটি হলো গরু চোরাচালান বা অন্যান্য স্মাগলিং এর জায়গাগুলো, সেই জায়গাগুলো আমার কাছে আমরা বিদেশের সতর্ক থাকা দরকার, আরো বেশি কঠিন ভাবে সংকট গুলো মোকাবেলা করা দরকার। আমরা বন্ধুত্বের জায়গাগুলোতে আমরা মনে করি যে একটা বন্ধুত্বর অর্থ এখানে যে অসম একটা অবস্থান থাকবে না, বাংলাদেশ শুধু দিয়ে যাবে, ভারত সেখানে রেসপন্স করবে না। আবার এই জায়গাগুলো আমার কাছে মনে সতর্ক থাকতে হবে। এই পর্যন্ত বাংলাদেশ কিন্তু অনেক কিছু দেওয়ার ক্ষেত্রে এগিয়ে,
জি ধন্যবাদ। গরু চোরা চালান ছাড়াও সীমান্ত সংকট বা সীমান্ত গোলাগুলি যেগুলো বিডিআরবিএসএফ এর মধ্যে ঘটে, চোরা চালান, নারী পাচার, শিশু পাচার, মাদক পাচার, বিভিন্ন অস্ত্র পাচার, বিভিন্ন বিষয় আছে। প্রফেসর সরকার, কি আপনি একটু আলোকপাত করবেন এই বিষয়টি?
এগুলো তো সংবাদপত্রে প্রায় নিয়মিত বেরোয় এবং এই যে ফালানিকে গুলি করে মারা হয়েছিল, এই সমস্ত ঘটনা তো দুই দেশের মানুষই তীব্র ভাবে জানে। আসলে ব্যাপার হচ্ছে, কোথায় যেন আমাদের মনে হয় সাধারণ নাগরিক হিসেবে যে সরকারের পুরো নিয়ন্ত্রণ নেই, কারণ এই চোরাচালান মানে হচ্ছে অজস্র টাকার খেলা, এবং এই টাকার ফাঁদে যারা আমাদের রক্ষা করেন তারা যে কখনো পড়েন না তা নয়। ফলে এই টাকার ফাঁদে পড়েন, যে আপনারা জানেন যে ত্রিপুরাতে বিএসএফ এর কিছু সৈন্য তারা মানে নারী ধর্ষণে উদ্যোগী হয়েছিল, তো এই এইরকম ঘটনা ঘটে। ফলে আমাদের এটা হয়তো আমি বলা উচিত না, কিন্তু যারা আমাদের সীমান্তের প্রহরী, সীমান্তের সমস্যা সমাধান হয়েছে এক হিসেবে, মানে মানচিত্রে দাগ কাটা সম্ভব হয়েছে, ছিটমহল গুলোর আদান প্রদান হয়েছে, কিন্তু এই যে চোরা চালান, গরু চোরা চালান বা এমনি ড্রাগের চোরা চালান, এগুলো সম্পূর্ণ বন্ধ করা রাষ্ট্রের কেন্দ্রীয় শক্তির পক্ষে সম্ভব কিনা এটা ভাবতে হবে, এবং আরো আরো সতর্ক হতে হবে আমাদের, অর্থাৎ যাতে কেন্দ্রের নজর সীমান্তের উপর আরো বেশি থাকে। কারণ কেন্দ্রের নজর থাকে না, যথেষ্ট পরিমাণে থাকে না বলেই এই এই মানুষকে হত্যা করা হয়,
খুব ভালো লাগছে যে মানে আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে আলাপের জন্য, কারণ বাংলাদেশ এবং ভারত হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। আমার কাছে মনে হয় যে কলকাতা কিংবা দিল্লি যখন আমরা যাই বা আমাদের কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যান, তখন মনে হয় যেন কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়া হচ্ছে আর কি। আর ভারতের যে অবদান আমাদের মহান মুক্তিযুদ্ধে সেটা তো মানে অবশ্যই বিশাল ব্যাপার, কখনোই ঋণ স্বীকার করা যাবে না। কিন্তু তারপরেও আমরা আমাদের মানে রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে বিদেশের মধ্যে মাঝে মাঝে সমস্যা হয়, হতেই পারে। তো যেমন আমাদের এই যে একেবারে প্রতিবেশী যিনি মমতা মানে কলকাতা মানে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে কথাবার্তা বলেন যে নদীর পানি বন্টন নিয়ে, এটা খুব মানে আহত করে। একটি বিষয় আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে মানে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সম্প্রতি আমি পররাষ্ট্রমন্ত্রী একটি মিট দ্য প্রেস দেখেছি, তো সেখানে সাংবাদিকরা যেসব প্রশ্ন করছিলেন বিভিন্ন বিষয়ে, তিনি পাশ কাটিয়ে যাচ্ছিলেন, মানে এটা খুবই মানে বিস্ময়কর ব্যাপার। উনি বলে
আচ্ছা দেখতে পাবেন, আপনি আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দিল্লি থেকে ফরিদ হোসেন, আপনি জানেন
ফরিদ ভাই? আচ্ছা
জি জি, প্রেস মিনিস্টার বাংলাদেশ হাই কমিশনের ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভয়েস অফ আমেরিকার এই সরাসরি আলোচনা অনুষ্ঠান আলাপনে।
ফরিদ ভাই, নিউ ইয়র্ক থেকে আগ্রহাদার কিরণ আমি আপনাকে স্বাগত জানাই, কেমন আছেন? তো ঘটনা হচ্ছে যে আমরা আসলে খুব এক্সাইটেড যে প্রাইম মিনিস্টার যাচ্ছেন, এটা যেটা বলছিলাম যে মনে হচ্ছে একটা বিরাট দল বল নিয়ে মানে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার মতো। তা আশা করছি যে মানে বাংলাদেশের মানুষকে জানিয়ে শুনিয়ে সব চুক্তি করা হবে, এবং মানুষ যেন জানতে পারেন কি কি বিষয় কি হলো বিস্তারিত যেন প্রকাশ করা হয়, এটাই আমার মানে আশা থাকলো এবং দাবি থাকলো।
ধন্যবাদ আপনাকে ফরিদ হোসেন। আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন এই এ পর্যন্ত কি কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে? যেভাবে আপনারা প্রেস ব্রিফিং করেন ওই ওই রকম ভাবে আপনি কি শ্রোতাদেরকে একটু বলবেন?
কারণ পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন ব্রিফিং করতে।
আজকে তো ১২টা এখানকার সময় ১২:১০ মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ বিমানে একটা বিশেষ বিমানে আকাশ প্রদীপ করে এসেছেন এবং এখানে যেটা আজকে সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার হয়েছে যেটা কর্মসূচির মধ্যে ছিল না বা আগে পূর্ব নির্ধারিত ছিল না সে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি হঠাৎ করে এসেই প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এটা ছিল আজকের দিনের সবচেয়ে বড় চমক কারণ তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর কথা ছিল ভারতের একজন প্রতিমন্ত্রী যিনিও বাঙালি বাবুল সুপ্রিয় তো একজন গায়কও তিনি বাংলাদেশেও তার পরিচিতি আছে কিন্তু তিনি একজন প্রতিমন্ত্রী কিন্তু এর মধ্যে দেখা গেল যে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে তার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি চলে আসেন কোন দলমল নিয়ে তেমন আসেননি তিনি খুব সাধারণভাবেই এসেছিলেন এসে প্রধানমন্ত্রীকে বিমানের টারমাকে অভ্যর্থনা জানান এটা ছিল একটা বড় চমক। তারপরে
একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি যে রাতে ডিপ্লোমেটিক ডিনারে অনেক সাংবাদিক যেতে পারেননি যেতে দেওয়া হয়নি এই বিষয়ে কি আপনি একটু বলবেন?
না এতে যেতে দেওয়া হয়নি ব্যাপারটা তা না আমাদের হাই কমিশনে দুটো অংশ ছিল একটা রিসেপশন ছিল এবং একটা ডিনার ছিল সেখানে স্থান সংকুলনের কারণে এবং এই রিসেপশন এবং ডিনারের যে ধারণাটা ছিল সেটা হচ্ছে রিসেপশনে আমরা যারা বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন কনকারেন্টলি অ্যাক্রেডিটেড টু বাংলাদেশ যারা দিল্লিতে অবস্থান করেন এরকম ৭০টিরও বেশি দেশ আছে যাদের ওরকম রাষ্ট্রদূতরা এখানে আছেন তারা বাংলাদেশে অনেক সময় যেতে পারেন না বা যেতে তাদের সময় অনেক সময় লেগে যায় তো তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটা পরিচিতি করানো এটা একটা মূল লক্ষ্য ছিল এবং যাদেরকে আমরা ফ্রেন্ডস অফ বাংলাদেশ বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যাদের পরিবাররাও আছেন তাদের সঙ্গে এবং এখানকার ভারতের গণ্যমান্য মানে কিছু ব্যক্তিবর্গ এই নিয়ে রিসেপশনটা ছিল যে যার ফলে সেই অর্থে সাংবাদিকদেরকে মানে দাওয়াত দেওয়ার প্রশ্নটা আসেনি
আচ্ছা
এবং এটা কাউকে মানে কথা বলতে না দেওয়া তা নয় আর দিন পরবর্তীতে তিনি ডিনার ছিল সেটাও অনেকটা হাই কমিশনের প্রাইভেট একটা ডিনার যেখানে তার সফরসঙ্গীদের সঙ্গে যে সাংবাদিকরা এসেছিলেন সম্পাদক এসেছিলেন তারা নিমন্ত্রণ পেয়েছিলেন দাওয়াত পেয়েছিলেন তারা ছিলেন আর
আমরা জেনেছি তার মধ্যে নিরাপত্তা প্রযুক্তি পরমাণু বিদ্যুৎ বিজ্ঞান প্রযুক্তি প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় রয়েছে তো এই চুক্তিগুলো ফেস বাই ফেস কোনটা আগে কোনটা পরে কিভাবে হবে আমরা জানি না তো এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নাঈম নিজাম আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি একটু কি বলবেন যে
এগুলো এগুলো সবগুলো কিন্তু চুক্তি নয় এর মধ্যে অনেকগুলো হলো সমঝোতার স্মারক আপনি জানেন যে যেমন আমাদের দেশে যে বিষয়টি
এইটারও একটু পার্থক্য করার জন্য অনুরোধ জানাবো যে চুক্তি এবং সমঝোতা স্মারকের সূক্ষ্ম পার্থক্যটা কি সাধারণ মানুষ কিভাবে বুঝবে
না সমঝোতা স্মারকটা হলো এমইউ যেটা বলা হয় সেটাই আর এগ্রিমেন্ট হলো চুক্তিটুকু এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনার অনেকগুলো বাইন্ডিং থাকবে আপনার সীমাবদ্ধ থাকবে সময়সীমার বিষয়গুলো যুক্ত থাকবে আর সমঝোতা স্মারকের ক্ষেত্রে অনেকটা এটা হলো লিবারেল একটা মতই অবস্থান থাকে যেটা সম্পূর্ণ একরকম নয় আর আরেকটি বিষয় আপনি যেটি উল্লেখ করলেন সেটি হলো যে এর মধ্যে সবচেয়ে অর্থবহ গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের মধ্যে যে বিষয়টি আমরা সামরিক বিষয়টি ডিসকাশন করছি এবং সেখানে আমরা অনেকদিন থেকে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে এমনিতেই একটি আদান প্রদান আসা যাওয়া এবং আমাদের ওখানে অনেকগুলো ট্রেনিং অংশগ্রহণ করা আমাদের সৈন্যরা এখানে এসে বাংলাদেশ সৈন্যরা আমাদের সেখানে গিয়ে অনেকগুলো অনেকগুলো ট্রেনিং এ অংশগ্রহণ করা অনেকদিন থেকে বিদ্যমান ছিল আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ ভারতীয় সেনা কর্মকর্তারা দীর্ঘদিন থেকে অংশগ্রহণ করছেন, আবার দেরাদুনে যে সেখানে আমাদের সেনা কর্মকর্তারা দীর্ঘদিন থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে আমরা জানি সেটুকু। এই ধরনের অনেকগুলো বিষয় ছিল যেগুলোর মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে সমঝোতা স্মারকের মধ্যে দিয়ে এটা কোনোভাবেই নেতিবাচক কিছু অর্থবহ গ্রহণ করবে না, কারণ ১৯৭১ সালে আমরা মাত্র তিন মাসের মধ্যে ১৭ মার্চ ১৯৭২ সালে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে ফেরত আসার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। সেই সময় বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি ঘটেছিল পৃথিবীর কোন নজির আমরা দেখতে পাই না। এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা জাপানে অবস্থান করছে, পৃথিবীর অনেক দেশে অবস্থান করছে বিশ্বযুদ্ধের পরের সময় থেকে। আমরা এটুকু বলতে পারবো যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো বিষয়, যেমন আমাদের নৌবাহিনীর ক্ষেত্রে, আমাদের বিমান বাহিনীর ক্ষেত্রে, আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি অনেকদিন থেকে বিদ্যমান চালু আসছে এবং বিভিন্ন সরকারের সময় সেটি বহাল ছিল, নতুন করে সেক্ষেত্রে আমরা সংকট দেখতে পাই না। আর দ্বিতীয় বিষয়, বিদ্যুৎ জ্বালানি অন্যান্য যে খাতে যে সমঝোতাগুলো সারাগুলো অনুষ্ঠিত হবে, তাছাড়া সবচেয়ে বড় বিষয় এবার ৫ বিলিয়নের বেশি অর্থ ঋণ সহায়তার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আর একটি বড় বিষয় এবার কিন্তু অর্থবহ বাংলাদেশের জন্য, এই প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের 15 জন ব্যবসায়ী বা শিল্পপতি, যারা মূল শিল্প উদ্যোক্তা, যারা অতীতে কখনো প্রাইম মিনিস্টারের সফরসঙ্গী হিসেবে কোথাও যাননি, তারা কিন্তু ভারত সফরে এবার সম্পৃক্ত হয়েছেন এবং ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ীদের সঙ্গে তাদের পৃথক বৈঠক এবং বাংলাদেশের ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়টি সব এবার যুক্ত করেছে ভারতীয় হাই কমিশন এবং ভারত সরকার নিজেরাই। এই বিষয়টাও একটা পজিটিভ আমি মনে করি, কারণ যে অর্থনৈতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ এখন একটা বড় অর্থবহ জায়গায় অবস্থান করছে। সেই জায়গাতে আমার কাছে মনে হয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বন্ধুত্বটুকু শুধুমাত্র বড় ভাই শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আমরা দিয়ে যাব, আমাদের অনেকগুলো ক্ষেত্রে তাদের না দেওয়ার বিষয়গুলো আস্তে আস্তে সরে আসতে হবে এবং এক্ষেত্রে দ্বিপক্ষের সমঝোতা এবং পজিটিভ মনোবৃত্তি সবসময় আমরা দেখতে চাই এবং সেই জায়গাটুকু আমার কাছে মনে হয় এই সফরের মধ্যে দিয়ে এবার নতুন করে
মাহবুব স্মারক যোগ দিয়েছেন, একাত্তর টেলিভিশনের সংবাদ কভার করতে গিয়েছেন দিল্লিতে। মাহবুব স্মারক, আপনার কাছ থেকে আমি বাইরের বিষয়টা একটু জানতে চাচ্ছি যে দিল্লিতে আপনি কেমন পরিবেশ দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে ঘিরে।
ধন্যবাদ ফকির সেলিম আপনাকে এবং একই সাথে ধন্যবাদ জানাই ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনকে। পরিবেশ, আমরা ৫ তারিখে এসে পৌঁছেছি ঢাকা থেকে দিল্লি এবং প্রধানমন্ত্রীর সফর শুরু হওয়ার ঠিক ২ দিন আগে এবং ২ দিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রাস্তায়, বিশেষ করে রাষ্ট্রপতি ভবনের আশেপাশে সেই সব রাস্তাতে আমরা দেখছিলাম যে বাংলাদেশ এবং ভারতের পতাকা উঠছে। তো বাংলাদেশ হিসেবে আমাদের এইটি কিন্তু একটু বিরাট সম্মানের বিষয়, অত্যন্ত ভালো লাগা নিজের পতাকা।
স্থানীয় লোকজনদের সঙ্গে আলাপ হয়েছে আপনার, তাদের কি মনোভাব?
স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তারা বেসিক্যালি যেটি হয় যে তারা দেখেছেন বাংলাদেশের পতাকা এবং বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, তারা শেখ হাসিনা সম্পর্কে কেউ কেউ জানেন। তবে বাংলাদেশের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন কিন্তু আমরা আসলে ক্রিকেট দিয়ে বাংলাদেশকে চিনি, সাকিব আল হাসানের নাম বলেছেন, ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তবে তারা যেটি চাইছেন, দুই দেশ, দেশের মানুষের যাতায়াত আছে, যোগাযোগ আছে, বাঙালিদের চেনেন, হিন্দি ভাষী, মানে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যে সৌহার্দ্য, সেইটি কিন্তু আমরা অন্তত দিল্লিতে এসেও পরিষ্কার ভাবে বুঝতে পারছি। এক ধরনের উৎসব আছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় এবং মানুষ জানে।
আচ্ছা, আপনার সঙ্গে কি স্থানীয় ভারতীয় সাংবাদিকদের কোনো সাক্ষাৎ হয়েছে, কারোর সঙ্গে কথা হয়েছে, তাদের মনোভাব কি এই বিভিন্ন চুক্তি নিয়ে বাংলাদেশ ভারতের?
না, সেই রকম করে কোনো সাংবাদিকদের সাথে কথা হয়নি। তবে আজকে আমি ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, আমি ফারজানা রূপা দুজনই, বিনা সিকরি যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ভারতে, তিনি কথা বলেছেন আমাদের সাথে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, তিস্তা চুক্তির কথা হয়েছে, সামরিক চুক্তির বিষয়েও অন্তত ভারতের মনোভাবটা আমরা বুঝতে পেরেছি যে ঠিক কি অর্থে তারা সামরিক চুক্তিটা করতে চায়, এবং একই সাথে তিস্তার বিষয়টিও পরিষ্কার ভাবে ভারতীয় দিকটা বিনা স্বীকৃতির মাধ্যমে আমরা
বুঝতে
পেরেছি। যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে পরিষ্কার ভাবে যেটি বলছিলেন বিনা স্বীকৃতি, ভারত এবং বাংলাদেশ উভয়ই চায়, দুই সরকারই চায় যে একটি চুক্তিতে উপনীত হতে এবং এই চুক্তিটি আসলে হবে, তারা এটা বিশ্বাস করে। এবং আরেকটি প্রশ্ন বলতে চাই আপনাকে, যেটি আমরা প্রশ্ন করেছিলাম, ঠিক কি কারণে সামরিক চুক্তিটি এখন জরুরি হয়ে পড়লো, সমঝোতা স্মারক যেটি, সেটি কেন এত জরুরি হয়ে পড়লো এই মুহূর্তে? এই প্রশ্ন করার পর বিনা শিক্ষিত আমাদের বললেন যে দেখুন, বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে এবং আমরা হলি আর্টিজান বেকারির কথা জানি, ভারত জানে, এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে এর ফলশ্রুতিতে বাংলাদেশের আশেপাশে সবগুলো দেশের সাথেই ভারত এরকম সাধারণ যে চুক্তি বা সমঝোতা স্মারক সেটি করছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি প্রস্তাব করেছে বা বলছে যে বাংলাদেশে এই নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, কিন্তু চীনের সাথে এর যে কঠিন চুক্তি বাংলাদেশ করে বসে আছে সেটি নিয়ে বাংলাদেশের বিরোধী মত কিন্তু উঠে আসেনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুব স্মারক, আপনি যে প্রসঙ্গটি টানলেন। এইবার এই চীন প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো অধ্যাপক পবিত্র সরকার এবং নাঈম নিজাম দুজনের সঙ্গে। তার আগে আমি এক যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, উগ্রবাদ এবং জঙ্গিবাদ সন্ত্রাস নিরসনে ভারত বাংলাদেশের সহযোগিতা কি রকম হতে পারে বলে আপনি মনে করেন? অধ্যাপক পবিত্র সরকার, আপনাকে আগে সংক্ষেপে অনুরোধ করব বলার জন্য।
কি নিয়ে আরেকবার বলবেন?
জঙ্গিবাদ উগ্রবাদ,
জঙ্গিবাদ নিয়ে দেখুন, এর মধ্যে যেটা আমরা লক্ষ্য করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শক্ত হাতেই জঙ্গিবাদ মোকাবেলা করবার চেষ্টা করছেন, সেটা আমরা চট্টগ্রামের ব্যাপারে দেখলাম, সিলেটের ব্যাপারে দেখলাম, ঢাকাতেও পুলিশের উপর যে আক্রমণ হলো সেগুলোর ব্যাপারে আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ শেখ হাসিনা এ ব্যাপারে যে সম্পূর্ণ আন্তরিক,
জিরো টলারেন্স তো উনি বারবারই বলছেন,
হ্যাঁ এটা সন্দেহ নেই। ভারত তাতে কিভাবে সাহায্য করবে, কি চুক্তি ভিত্তি কি হবে আমি জানি না। আমি কখনোই এটা চাই না যে ভারতের কোন সামরিক শক্তি বাংলাদেশে গিয়ে তাদের পাশে দাঁড়াক, এটা আমি চাই না। এটা আমি বাংলাদেশের যুদ্ধের পুনরাবৃত্তি হোক ভারতীয় সেনাবাহিনী, কিন্তু অন্য কিভাবে সাহায্য করবে সেটা আমার কাছে খুব স্পষ্ট নয়। আমি মনে করি বাংলাদেশ নিজেই যথেষ্ট শক্তিশালী, এবং মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহকর্মী এবং তার বাহিনী, তাদের সমর্থন এবং সদিচ্ছার ফলে বাংলাদেশ থেকে এই সন্ত্রাসবাদ নির্মূল হবে, এটা আমি আশা করি।
জি আপনাকে ধন্যবাদ।
চাই না অন্য কোনো দেশের
বা হস্তক্ষেপ। জি অসংখ্য ধন্যবাদ। আমরা নাঈম নিজাম আপনার কাছে একটু আসব এই জঙ্গিবাদ প্রসঙ্গে। প্রফেসর পবিত্র সরকার যেটি বললেন এর সঙ্গে কিছু যোগ করতে চান কিনা? এরপরে মাহবুব স্মারক চীন প্রসঙ্গ টেনে এনেছিলেন, আমি চীন নিয়ে আলাদা একটা প্রশ্ন করব আপনাকে।
আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ নিজেদের সক্ষমতা অর্জন করেছে। আপনি যদি দেখেন আমাদের হলি আর্টিজান থেকে শুরু করে প্রত্যেকটি সন্ত্রাস দমনের ক্ষেত্রে এবং স্পষ্ট ভাবে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা বাস্তবিক ভূমিকা পালন করেছে, এবং বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা আমি মনে করি বিশ্বজুড়ে পৃথিবীর অনেক দেশ জঙ্গিবাদ দমনে তাদের পর্যাপ্ত সক্ষমতার ক্ষেত্রে এখনো প্রশ্নবিদ্ধ। এমনকি আমরা যদি দেখি ভারতের মুম্বাইতে যখন অ্যাটাক হয়েছিল সেই সময় যে সময় ক্ষেপণ হয়েছিল তার চেয়ে কম সময়ে আমরা আমাদের গুলশানের হলি আর্টিজান মোকাবেলা করতে পেরেছিলাম। আমার বক্তব্য হলো যে বাংলাদেশের, আমি গতকাল এম জে আকবরের সঙ্গে দীর্ঘক্ষণ, তিনি ব্যক্তিগত ভাবে আমার দীর্ঘদিন থেকে ঘনিষ্ঠ ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যখন কথা বলছিলাম তখন তিনি বললেন যে বাংলাদেশের সামরিক বিষয় কখনোই ভারত নাক গলাবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে না, বাংলাদেশের তার নিজস্ব সক্রিয়তার ক্ষেত্রে আমরা সহযোগিতার বন্ধন যেভাবে ছিলাম সেভাবে থাকবো, এবং প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অতীতেও ছিল, এটা কোনো প্রেম ছিল না, এখন সেটাকে আমরা প্রেম ওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। তো আরেকটি বিষয় আমার কাছে স্পষ্ট, আমি কাছে যেটা মনে হয় বাংলাদেশের সন্ত্রাস দমনের ক্ষেত্রে, বাংলাদেশের জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে বাংলাদেশ আমি মনে করি আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই মোকাবেলা করে আমাদের নিজস্ব অবস্থান থেকে মোকাবেলা করতে পারবো সক্ষম বলে আমি মনে করছি। এটার জন্য ভারত
আপনার হাতে, আমি জানি সময় কম, ওখানে খুব বড় প্রোগ্রামের ভিতরে আছেন, তারপরেও আমি ধরে রেখেছি আপনাকে। আরেকটি প্রশ্ন আমি করতে চাই, যেটি সেটি হচ্ছে বাংলাদেশ চীনের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের, এবং আমরা শুনেছি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই সম্পর্কের গোড়াপত্তন করেছিলেন চীনের সঙ্গে সম্পর্কের, তো এই এই কারণে কি ভারত কোন রকম ভাবে অসন্তুষ্ট কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে চীন থেকে বাংলাদেশের যে সাবমেরিন কেনা হয়েছে ভারত সেটিকে কিভাবে দেখছে, আপনি কি মনে করেন?
হ্যালো,
জি
আবার বললেন কি?
জি, আমি বলছিলাম যে বাংলাদেশ বাংলাদেশ চীনের সম্পর্কের গোড়াপত্তন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সেই কারণে ভারতের কোনো অসন্তুষ্টি রয়েছে কিনা, এক। আর দুই নম্বর হলো, চীনের কাছ থেকে যে সাবমেরিন কিনেছে বাংলাদেশ, তাতে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কিনা?
এটা অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বাস্তবিকতে ভারত সেরকম কোন দৃশ্যমান তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তাদের যে অভ্যন্তরীণ কোনো যদি মিশ্র প্রতিক্রিয়া থাকে, সেটি তাদের নিজস্ব বিষয়। আমি মনে করি বাংলাদেশের নৌবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, আমরা আমাদের যে সমৃদ্ধি অর্জনের বিষয়টি জড়িত, সেটি অনেকদিন থেকেই আমাদের সরকারগুলো চেষ্টা করে আসছে, সেটি আমাদের সঙ্গে অন্যদের সঙ্গে জড়িয়ে রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটুকু, কূটনৈতিক সম্পর্কটুকু, সেটা হলো পরীক্ষিত বন্ধুত্বের সম্পর্ক। 1971 সাল থেকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করি, কিন্তু আমাদের নিজস্ব সক্রিয়তার যে বিষয়গুলো, সেগুলো আমরা, আমি মনে করি যে ভারত এখানে আমার তাদের সন্তোষ বা অসন্তোষের বিষয়গুলো তারা যতই প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে আমি মনে করি না। তারা ভারত তার ব্যবসায়িক স্বার্থের ক্ষেত্রে, যে চুক্তির ক্ষেত্রে আমরা যেটুকু করার, সেটিকে আমরা ভারতকে সবসময় সহায়তার হাতটুকু আমাদের ছিল, এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে যে জায়গাগুলোতে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা দরকার, সেটি আমি মনে করি আমাদের অতীতের সরকারগুলো তৈরি করেছিল, এখনো করছে। আর চীনের বিষয়টি সম্পূর্ণ আরেকটি বিষয় এখানে জড়িত। এখানে ধরেন যে সন্তান থেকে শুরু করে প্রত্যেকটি সরকারের আমলে চীনের সঙ্গে তার সম্পর্কটা আলাদা করে, এটার সঙ্গে অতীতে আমরা দেখেছিলাম আগের বিএনপি সময় সম্পর্কে নানারকম টানাপোড়েন তৈরি হয়েছিল তাইওয়ানকে ঘিরে। 2001 সাল থেকে 2006 সালে তাইওয়ানের একটা অফিস ঢাকার তখন বিএনপি করেছিল। আবার এবার যখন আমরা আবার দেখলাম আওয়ামী লীগের সঙ্গে তখন একটা প্রশ্নবিদ্ধ ছিল, একসঙ্গে চীন একসঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা, সেক্ষেত্রে শেখ হাসিনা, আমি মনে করবো চাণক্যের কূটনীতির মতোই, অর্থনৈতিক কূটনীতির মতোই তিনি সফল। তিনি দুই দেশকে একসঙ্গে তার সম্পর্কের বন্ধনটুকু ধরে রাখার ক্ষেত্রে সফল হলেন। আমাদের সফল ক্ষেত্রে আমি মনে করি আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব কার সঙ্গে বৈরিত নয়, এই জায়গাটুকু আমরা অব্যাহত রাখা দরকার বলে আমি মনে করছি, এবং সেটুকু আমাদের বর্তমান সরকার আমরা যেটুকু দেখতে পাই তারা অব্যাহত রাখবে বলে মনে করি।
ধন্যবাদ আপনাকে। আপনাকে কি আরো কিছুক্ষণ থাকার অনুরোধ করবো নাইম ভাই? অধ্যাপক পবিত্র সরকার, আমি একটি আবারও নদী প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। সেটি হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকারের অন্যতম প্রধান একটি বিষয় হলো যে রিভার কানেক্টিভিটি। তিনি চান আঞ্চলিক রিভার কানেক্ট টিভিটির মাধ্যমে ভুটান, ভারত, বাংলাদেশ, নেপাল এদের মধ্যে সম্পর্ক তৈরি করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা এইসব দেশগুলোর। তো 1965 সালে আমরা জেনেছি যে পাক ভারত যুদ্ধের কারণে এই যোগাযোগ আগে ছিল, যেটি বিঘ্নিত হয়েছিল রিভার কানেক্টিভিটি। তো এইটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এই বিষয় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে কতটা অবদান রাখবে?
বাংলাদেশ নিশ্চয়ই তার অগ্রাধিকার ঠিক করেছে, টিকে নিয়ে আলোচনা করবেন, কিন্তু আমার মনে হয় এই রিভার কানেক্টিভিটি, নদী পরিবহনের ব্যবস্থাটা যেহেতু বাণিজ্যিক ভাবে অনেক সস্তা, এটা দু দেশের মধ্যে চালু হওয়া দরকার যতদূর জানি। এবং নদী পরিবহনের ব্যবস্থা করতে হলেই নদীগুলোর নাব্যতা, যাতে দু দেশের মানে যত্নেই নাব্যতা বজায় থাকে, সেদিকেও চেষ্টাটা করা হবে। আমি মনে করি যে অর্থনৈতিক দিক থেকে, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু অর্থনৈতিক দিক থেকে নদী পরিবহন যেহেতু সস্তা, ফলে নদী পরিবহনের ব্যাপক একটা জাল দু দেশের মধ্যে যদি স্থাপন করা যায় তাহলে আমি খুব খুশি হব। আমার অবশ্যই আরেকটা দিকে বলার আছে, আমি জানি না মানে প্রধানমন্ত্রীর তালিকায় এসব আছে কিনা, সাংস্কৃতিক যোগাযোগের একটা ব্যাপার যে বাংলাদেশের টেলিভিশনে আমি যে অজস্র হিন্দি সিরিয়াল হতে দেখি, এটা আমার মনে হয় আমার মনে হয় খানিকটা হয়তো আমি পক্ষপাতী হতে পারি, সংকীর্ণ মনাও হতে পারি, কিন্তু সাংস্কৃতিক দূষণ ঘটছে। এই হিন্দি সিরিয়ালের বদলে বাংলা সিরিয়াল, সে পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়াল নিয়ে আমি খুব গর্ব করতে পারি না, কিন্তু বাংলাদেশের সিরিয়ালগুলো অন্তত বাংলা ভাষীদের, পশ্চিম বাংলা এবং ভারতের অন্যত্র বাংলা ভাষীদের দেখানোর যদি ব্যবস্থা হয়, মানে এটা জানি না এই কূটনৈতিক আদান প্রদানের মধ্যে কোন জায়গা নেবে কিনা।
ঢাকার
বাংলা বই যাতে আমরা সহজে কলকাতায় বা দিল্লিতে পেতে পারি, তার কোন ব্যবস্থা করা যায় কিনা, আমি নিজে সাধারণ বাঙালি নাগরিক হিসেবে আমি খুব খুশি হব।
বাহ, খুব সুন্দর প্রস্তাব আপনার। আমাদের সঙ্গে আর মাত্র দু তিন মিনিট সময় আছে, একজন শ্রোতা লাইনে যোগ দিয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে আসি। নিউ জার্সি থেকে কবির কিরণ জি বলুন। আমাদের সঙ্গে নাইম নিজাম ছিলেন, কিন্তু তাড়াহুড়ার কারণে ওনাকে ছেড়ে দিতে হয়েছে। এখন আছেন অধ্যাপক পবিত্র সরকার। আপনি কি কিছু বলবেন প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে?
জি, অনেক ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, এটা একটা চমৎকার উদ্যোগ যে দুদেশের মধ্যে যে চার দিনের মাননীয় প্রধানমন্ত্রীর সফর, এটি একটা বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষত বাংলাদেশ মোদী মাতৃক একটা দেশ, এ দেশে বিভিন্ন ভাবে একটা বাধাগ্রস্ত ভারত এবং বাংলাদেশের বিভিন্ন কারণে, তিস্তা নদী বলেন, বিভিন্ন নদী যে অবকাঠামো বা এখানে পানি চলাচল বা ন্যায্য হিস্যা, এগুলো বোধহয় বাংলাদেশ ঠিকমতো পাচ্ছে না ভারত থেকে। তো আমি মনে করি প্রধানমন্ত্রীর এই বিষয়টা বিশেষভাবে ভূমিকা পালন করা উচিত, যে বাংলাদেশে 16 কোটি মানুষ তাকিয়ে আছে, এই সফরটা কতটুকু সার্থক এবং আমাদের সার্থকতা কতটুকু সংরক্ষিত হচ্ছে। আর প্রতিরক্ষা যে চুক্তিটা করতে যাচ্ছে, সেই প্রতিরক্ষা চুক্তি নিশ্চয় করা ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা দিক তো মনে রাখতেই হবে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের নিয়ন্ত্রণ।
আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি প্রফেসর পবিত্র সরকার, এই কথাই বলছিলেন, এই বিষয়টি উনি আলোচনা করছিলেন। ধন্যবাদ কবির কিরণ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রফেসর সরকার, আমি শেষ করার জন্য আপনাকে অনুরোধ করব, কবির কিরণের সঙ্গে আমার একটি প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বার্ষিক জিডিপি 7 ভাগে উন্নীত করা। এটি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে কতটা হেল্প উপকার করবে, আর রাজনৈতিক প্রভাব কিছু থাকবে কিনা বাংলাদেশে?
আমি জানি না, ভারতের সঙ্গে সদ্ভাব বা মানে সম্পর্কের উপরেই এই অর্থনৈতিক উন্নয়নটা নির্ভর করে কিনা। বাংলাদেশের নাগরিকেরা বিদেশে আছেন, তারা বাংলাদেশে যথেষ্ট ডলার পাঠান এবং বাংলাদেশ অচিরেই একটা মধ্যমানের অর্থনীতিতে পৌঁছে যাবে, এরকম কথাগুলো আমরা শুনতে পাই। কিন্তু আমি চাইবো যে বাংলাদেশ সম্পূর্ণ নিজের স্বার্থের কথা, মানে জনগণের স্বার্থের কথা ভেবে, অর্থনৈতিক লাভ লোকসানের কথা ভেবে ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে বাণিজ্যের ব্যাপারটা দেখবে, যে সবাই আমরা সবকিছু বিক্রয় করতে উদ্যত হব। বড় রাষ্ট্রের এই একটা ইচ্ছে যে তারা জিনিসের বাজার খুঁজে নিক, এই এই বাজার খুঁজে নেবার বেলায় বাংলাদেশকে আমি অসহায় দেখতে চাই না। বাংলাদেশ নিজের যথেষ্ট বুদ্ধি বিবেচনা করে, তার নিজের লাভ লোকসান বিবেচনা করে বাণিজ্য করবে, ভারত থেকে জিনিস কিনবে। এইটা এইটা ওই লক্ষ্যে যে হ্যাঁ 7% জিডিপি যাতে বাংলাদেশ পৌঁছতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষও এ ব্যাপারে যথেষ্ট সচেতন, বিশেষ করে যারা এক্সপ্যাট্রিয়েট, যারা বাংলাদেশ বিদেশে থাকেন, তারা দেশে টাকা পাঠান। তাছাড়া বাংলাদেশের উদ্যোগপতিরা, আমি তো ভারতের অনেক উদ্যোগপতিদের তুলনায় বেশ তাদের এগিয়ে যেতে দেখি, তারা বেশ ভালো উদ্যোগ করেন, মানে মানে বড় জায়গায় পৌঁছেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক পবিত্র সরকার। আপনি অনেকগুলো মন্তব্য করলেন, যার মধ্যে অন্যতম প্রধান একটি ছিল যে বাংলাদেশ ভারতের সাংস্কৃতিক বিনিময় যেন আরো সুন্দর হয়। আপনার আশা পূরণ হোক, আমাদের সকলের এই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে।
ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।